الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أفرأيتم اللات والعزى ومناة الثالثة والأخرى؟ قال النبي صلى الله عليه وسلم: لعن الله من ذبح لغير الله، ولعن الله من لعن والديه، إلى آخر الحديث. الحمد لله على رب العالمين، অসংখ্য শুকরিয়া যিনি আমাদেরকে একটা ইসলামী বৈঠকে উপস্থিত হয়ে কিছু শোনার আলোচনা করার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আজকে দাসে অর্থাৎ সোমবারের দাসে আলোচনা করেছিলাম শিরক সম্পর্কে। গত দাসে আমরা আলোচনা করেছি তাবিজ সম্পর্কে, তাবিজ ঝুলাস, তাবিজ সুতা বা ঝাড়ফুঁকের কিছু বিষয় নিয়ে। আজকে আলোচনা হবে, আমরা যে বড় শিরকের কিছু নমুনা এর আগে উল্লেখ করেছিলাম কিন্তু বিস্তারিত আলোচনা হয়নি, যে বড় শিরক কোনগুলা সেগুলো শুধু পয়েন্টগুলো বলেছিলাম, তো সেই ধারাবাহিকতায় বিস্তারিত কিছু হালকা আলোচনা আমরা করতেছি এখন। গত সপ্তাহে যে তাবিজ সম্পর্ক ছিল তো সেটাও এটা বড় শিরকের অন্তর্ভুক্ত। এখানে দুটা ভাগ আছে, একটা হলো যে কেউ যদি তাবিজ ঝোলালো, সুতা ঝোলালো বা যে কোনো কড়া অসুস্থ ব্যক্তি সুস্থ হওয়ার কামনায় যে সেই তাবিজ বা কড়া বা সুতাতেই তাকে ভালো করবে, তাহলে এটা হবে বড় শিরক। আর যদি কেউ সুতার উপর ভরসা বা তাবিজের উপর ভরসা নয়, এমনিতেই ঝোলালো মাধ্যম হিসাবে, এটা হলো ছোট শিরক। কিন্তু এই ছোট শিরকটা এক পর্যায়ে বড় শিরকে পরিণত হয়, মানে উভয়টাই শিরক। আপনি তার উপর ভরসা করেন আর না করেন, তাবিজ সব অবস্থায় শিরক, তাবিজ কোনো মুহূর্তে জায়েজ নয়। কিছু কিছু আলেমদের বা কিছু কিছু মহাদ্দিসদের যদিও ফতোয়া আছে যে কোরআনের আয়াত যদি হয় তাহলে জায়েজ আছে, কিন্তু এটাও এটাকেও নাকচ করে দিয়েছেন সালফে সালেহীনদের আলেমগঞ্জ, এটাও জায়েজ নয়। সেটা বলছেন যে যেমন ইব্রাহিম থেকে বর্ণিত তাবি, তিনি বর্ণনা করছেন যে কানু ইকরাহুনা তামাইম কুল্লাহা মিনাল কোরআন ওয়া গায়রুল কোরআন, মানে কোরআনের হোক আর কোরআনের বাইরের হোক সকল তাবিজি অপছন্দনীয়, ঘৃণিত, শিরকের অন্তর্ভুক্ত। তো আমরা যেতে ইতিপূর্বে যে আলোচনাটা করেছি ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবো। আল্লাহ তালা আমাদের সকল প্রকার শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক। তো আজকে যে আলোচনাটা হবে সেটা হলো যে গাছ, পাথর, কবর অথবা কোনো জিনিস থেকে বরকত হাসিল করা, বরকত নেওয়া, যে এটাতে মনে হয় বরকত আছে। অনেকে অনেক রকমভাবে বরকত হাসিল করার চেষ্টা করে, পীরের কাছ থেকে, মাজারের কাছ থেকে, এমনকি উমরা করতে এসে, হজ করতে এসেও কাবা ঘর থেকে বরকত নেয়, মসজিদে নববীর রাসুলের কবরে যে দেওয়ার দেওয়াল যেদার সেই দেওয়াল থেকে বরকত নেয়। বিভিন্ন হাজিকে দেখা যায় বিভিন্ন জায়গাতে গিয়ে তাইফে বা বিভিন্ন জায়গাতে যায় আর সেখান থেকে তারা বরকত নেয়। তারপরে মসজিদের নববীর পাশে যে বাকি বাকি গরকাদ, সে বাকি থেকে অনেকে মাটি নেয় বরকতের আশায়। তো এই সমস্ত যে মানুষ করে, ইসলামে এগুলো কি বলে, ইসলাম সমর্থন করে নাকি, তো সে বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বাণী যে আফারাআইতুমুল্লাত ওয়াল উজ্জা, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি ভেবে দেখেছো লাত ও উজ্জা সম্পর্কে? এরপরে ওমানাত আসসালাসা, এবং তৃতীয় আরেকটি মানত সম্পর্কে, পুত্র সন্তান কি তোমাদের জন্য এবং কন্যা সন্তান কি আল্লাহর জন্য? পরে আয়াত আর কি, পরে যে কয়েকটি আয়াত উল্লেখ আছে সেখানে আল্লাহ তাআলা বলছেন যে পুত্র সন্তান তোমাদের জন্য, কন্যা সন্তান আল্লাহর জন্য, মানে প্রশ্নবোধক এমত অবস্থা, এটা এটা খুবই অসঙ্গত বন্টন। মানে তারা ছেলে সন্তান হলে তারা বলে যে এগুলো আমাদের, আর কন্যা সন্তান হলে তারা বলে আল্লাহ নামে জালেক। তারা বলছেন যে এই বন্টনটা মানে খুবই জঘন্য অসঙ্গত বন্টন। তিলকা ইদান কিসমাতান দিজা। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে ইন ইন হিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম। এগুলো কতগুলো নাম বই কিছু না, নাম ছাড়া কিছু না, এগুলো তো শুধুমাত্র কিছু নাম যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষগণ রেখেছ, এবং এর সমর্থে আল্লাহ কোনো দলিল নাজিল করেননি। যে সমস্ত তোমরা নাম রেখেছো লাত উজ্জা, এগুলো তো তোমরাই নাম দিয়েছো, এগুলো ব্যাপারে তো আল্লাহ কোনো দলিল বা কোনো আয়াত বা কোনো প্রমাণ নাজিল করেননি তোমাদের পক্ষে বা এদের পক্ষে। এগুলো তো তোমরা শুধুমাত্র অনুমান এবং প্রবৃত্তির অনুসরণ করছো। অথচ তাদের কাছে তাদের পালনকর্তার পক্ষ থেকে পথ নির্দেশনা এসেছে। ওলাকাদ জাআহুম মিন রাব্বিহিম আল হুদা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের কাছে হেদায়েত এসেছে, তারপরও তারা এই এই সমস্ত লাত উজ্জা এই সমস্ত মূর্তিদের কাছ থেকে বরকত হাসিল করত। তো মুশরিকগণ এই সমস্ত মূর্তি দ্বারা বরকত অর্জন করত। মূর্তি হলো কি, যে কোরআনে যে আয়াত লাত উজ্জা, এই সমস্ত যে নামগুলা, লাত হলো একজন ব্যক্তির নাম ছিল, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে পরে তারা তার নিকটে ইবাদতের উদ্দেশ্যে অবস্থান শুরু করে। আর উজ্জা হলো একটি বৃক্ষ যা মক্কা এবং তাইফের মধ্যে অবস্থিত। এই চতুর্পাশে দেওয়াল উঠিয়ে ঘর তৈরি করা হয়েছে। আর মানত হলো মক্কা মদিনার মাঝে অবস্থিত একটি মূর্তির নাম। লোকেরা বিশ্বাস করত যে মূর্তিগুলো তাদের উপকার বা ক্ষতি করতে সক্ষম, তাই তারা তাদেরকে আহ্বান করত, তাদের নিকট পশু জবাই করত, বিভিন্ন প্রকার ইবাদতের মাধ্যমে তাদের নৈকট্য হাসিলের চেষ্টা করত। তো এই শিরক সত্য, মানে এইগুলো যে একেবারে শিরক, এইগুলো আপনার সেই যুগ থেকে আমরা এর আগে আলোচনা করেছিলাম যে নূহ আলাইহিস সালামের যুগেও যখন সৎ ব্যক্তিরা মৃত্যুবরণ করলো, মৃত্যুবরণ করার পর শয়তানের ওয়াসওয়াসার সাথে তারা তাদের নামে মূর্তি তৈরি করলো, তাদের নামে মাজার তৈরি করলো, আর সেখান থেকে তারা বরকত হাসিল করতে লাগলো। তো এলো হলো যে লাত উজ্জা, এটা আর একটা ব্যাখ্যায় বলা হয়েছে। ইবনে আব্বাস বলছেন যে একজন ব্যক্তি ছিল সে জাহিলিয়াতের যুগে, যে মানুষদেরকে ছাতু, সে সময় ছাতু মানে ছাতু তৈরি করে মানে হাজিদেরকে খাওয়াতো। তার সৎ উদ্দেশ্য ছিল হাজিদের খিদমত করা। এই ব্যক্তি যখন মারা গেল তখন তারা কি করলো, আকাফু ফালাম্মা মাতা আকাফু আলা কবরিহি, যে যখন সেই ব্যক্তি মারা গেল তখন তার কবরের চতুর্পাশে তারা অবস্থান করতে লাগলো, বরকত নিতে লাগলো, তার কাছে সাহায্য কামনা করতে লাগলো। যা বর্তমানে আমাদের দেশ মানে সেই সেই জাহিলিয়াতের যুগের মূর্তি আর আমাদের দেশের মাজার এবং ছবি মূর্তি এর কোনো পার্থক্য নাই, তা হুবাহু সাথে মিল আছে, যা পরবর্তী হাদিসে আমরা উল্লেখ করতে চাচ্ছি। আবি ওয়াকিদুল্লাহ সে হাদিসটা আমরা এর আগে উল্লেখ করেছি, কিন্তু এখানে বরকতের কথা আছে সেজন্য উল্লেখ করতে হচ্ছে। আবু ওয়াকিদুল্লাহ সে তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুনাইনের যুদ্ধে বের হলাম, আমরা সে সময় নমুসলমান ছিলাম, নতুন মুসলমান ছিলাম, কি সবমাত্র মুসলমান হয়েছি আর হুনাইনের যুদ্ধের দিকে যাচ্ছি, রওনা হচ্ছে। তো ওয়ালিল মুশরিকিনা সিদরা, আর রাস্তাতে আমরা যখন যাচ্ছিলাম তখন দেখলাম মুশরিকদের একটি কুল বা বোরোর গাছ ছিল, সেখানে তারা বস্ত এবং তাদের অস্ত্র ঝুলিয়ে রাখত। আর সেই গাছটাকে যাতো আনওয়াত বলা হয়, অস্ত্র ঝুলিয়ে রাখত, আর গাছটি নাম ছিল যাতো আনওয়াত, বরকতময় গাছ তারা নাম দিয়েছিল। আমরা যখন সেখান দিয়ে যাচ্ছিলাম তখন তাদেরকে মুশরিকদেরকে দেখলাম যে ওই গাছটির চতুর্পাশে তারা কি করতেছে, তওয়াব করতেছে এবং বরকত নিতেছে। তো এই সমস্ত জিনিস দেখে আমরা তো নতুন মুসলমান, তখন আমরা কিছু বুঝিনি যে এগুলো জায়েজ কি না জায়েজ, হারাম কি শিরক, এগুলো কিছু বুঝতাম না। তো তো তাই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করলাম যে ওদের মতো করে আমাদের জন্য একটি জাতু আনাত নির্দিষ্ট করে দেন, একটা জাতু আনাত একটা গাছ নির্দিষ্ট করেন, যে গাছে আমরাও অস্ত্র ঝুলিয়ে রাখবো, বরকত দিব এবং তওয়াব করব, আল্লাহ সন্তুষ্টি রওয়ার জন্য করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার সাথে সাথে বললেন আল্লাহু আকবার, মানে আশ্চর্য বোধ করলেন যে তোমরা মুসলমান এই ধরনের কথা তোমরা বলতে পারলে, এটা তো হলো পূর্বপুরুষদের একটা ভ্রান্ত জাতির রীতিনীতি, পূর্বপুরুষদের পূর্ব ব্যক্তিদের ভ্রান্ত জাতিদের রীতিনীতি। সেই শপথ তিনি বললেন ওয়াল্লাজি নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার জান রয়েছে। এটা ওই ধরনের কথা যা বানি ইসরায়েলের লোকেরা মুসা আলাহ সাল্লামকে বলেছিল, মুসা আলাহ সাল্লামকেও বানি ইসরায়েলের লোক মানে মুসা আলাহ সাল্লামের যারা অনুসারী ছিলেন তারাও বলেছিল ইজা আল্লাহ ইলাহান কামালাহম আলিহা, যে হে মুসা আমাদের জন্য একটা মূর্তি তৈরি করে দেন যেমন কাফেরদের মুশরিকদের মূর্তি আছে, তারা তো অফ করে, তারা বরকত নাই, অনুরূপ আমার জন্য আমাদের জন্য একটা মূর্তি তৈরি করে দেন যা থেকে আমরা বরকত নিব। তো মুসা আলাহ সাল্লাম তখন তাদেরকে বলেছিলেন যে তোমরা তো ইন্নাকুম কওমুন তাজহালুন, মূর্খ জাতি তোমরা হলে একেবারে মূর্খ জাতি। তো মুসা আলাহ সাল্লামের এই কথা মানে মুসা আলাহ সাল্লামের কাছে আবেদন করেছিল, তো রাসূলের কাছেও এই কিছু সাহাবা নতুন মুসলমান আবেদন করেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তারকাবুন না সানান মান কান কাবলাকুম, এটা হলো তোমরা পূর্বেকার তোমাদের পূর্বেকার ভ্রান্ত জাতির রীতির অনুসরণ, যে তোমরা একটা মূর্তি তৈরি করে চাচ্ছ, একটা মাজার তৈরি করে চাচ্ছ আর সেখানে তোমরা বরকত হাসিল করবে, এটা হলো ভ্রান্ত জাতিদের পথভ্রষ্ট জাতিদের মুশরিকদের রীতিনীতি। তোমরা কিভাবে মুসলমান হয়ে এই ধরনের কাজ তোমরা করতে পারো, এটা কোশ্চিন কালো নয়, এটা হারাম। তো আজকে যে এখানে যেটার মূর্তির কথা বলা হলো, সেই মূর্তি মাটির তৈরি মূর্তি হোক অথবা যে কোনো জিনিস প্লাস্টিকের হোক আর আর ইট দিয়ে হোক, মূর্তি মূর্তি। তো আজকে আমাদের এই এই ব্যাপারে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক সাবধান করলেন যে আশ্চর্য বোধ করলেন যে ভ্রান্ত জাতিদের একটা নিয়ম নীতি। তো আজকে যেখানে দেখেন আমরা অহরহ যে মূর্তি মূর্তিকে সম্মান কবরকে সম্মান, এটা কিন্তু তাদের একটা অন্তর্ভুক্ত, মানে এই যে বরকত নেওয়া, কোনো কিছুর থেকে বরকত হবে এটা আশা করা একটা শেরেক। যেমন আমরা অনেকে দেখি যে এই যে কাবা ঘরে গেলাফ থেকে চুমো খায় বরকত নেয় স্পর্শ করে, এটা হলো সেই মূর্তিরই অনুসরণ মনে করবো, এখান থেকে বরকত নেওয়ার যায় না। এখানে আপনার বরকত যেমন তাদের জাতি আনোয়াত বরকতময় তাদের গাছ, তো এখানে তারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করত, সেই সেই ক্ষেত্রেও যদি আপনি কোনো ওয়ালের কোনো দেওয়ালের বরকত নিতে যান সেটা হবে সেই শিরকের অন্তর্ভুক্ত। তাহলে বোঝা গেল যে কোনো গাছ, এখন আমাদের ওই যে তাইফে সম্ভবত শুনেছি একটা গাছ আছে, অনেক হাজি যায় সেখান থেকে বরকত দিতে, যে এই গাছটা হলো যে সেই যে বুড়ি রাসূলের নাকি কাটা দিত, যে ইতিহাসটা তো আর মিথ্যা যে বুড়ি কাটা দিত রাসূলের পথে, ইতিহাসটা তো মিথ্যা, এটা তো কোনো হাদিস নাই, সহিহ হাদিস নাই, কিন্তু এখনো মানুষের আকিদায় বিশ্বাস আছে যে সেই বুড়ির একটা গাছ ছিল, সেই গাছ থেকে বুড়ি মুসলমান হয়েছিল আর সেই গাছের বরকত এখনো আছে, এখনো অনেকে হাজি যায়। এই গত কয়েক বছর আগে গত 2 বছর আগেও মুসলমান যেরকম হাজি কিসে গিয়ে বরকত নিতে গিয়েছিল নজরুল্লাহ জালেক, তো এখনো অনেকে দেখবেন এই গাছ থেকে বা রাসুলের কবর থেকে বাকি গারকাত থেকে জান্নাতের বাকি যেটা বলা হয়, কিন্তু জান্নাতের বাকি বলা যাবে না, বাকি গারকাত বাকি গুরুস্থান, তো এই এখান থেকে অনেককে দেখি আমরা নিশ্চয় দেখেছি মাটি নাই বরকতের জন্য, তো এইগুলো হবে শেরেকের অন্তর্ভুক্ত। এই শেরেক আর জাহিলিয়াতের হলো জাহিলিয়াত আর এই জাহিলিয়াতের কোনো পার্থক্য নাই, তারা মূর্খতা বশত করেছিল এরও মূর্খতা বশত করছে, এর নিষেধ করার পরও যদি তারা মাটি নেয় বরকত নেয় তাহলে অবশ্যই সে মুশরিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে, কোনো ফায়দা হবে না। হ্যাঁ তো কোনো কিছু থেকে বরকত নেওয়া যায় না,
তাহলে তো
বরকত
পাপই হয়ে যায়।
বরকত হাসিল করবেন একমাত্র আল্লাহ তাআলার সিজদার মাধ্যমে। এরপর আমরা অনেকে দেখি যে বাবা মার কাছে মাথা নত করা, মানে কোনো মুরব্বী ব্যক্তির কাছে মাথা নত করা, প্রম করা, এটাও একটা বরকতের অন্তর্ভুক্ত, এটাও একটা হারাম, এটাও একটা শিরকের অন্তর্ভুক্ত। তারপরে বাবা মাকে সালাম করা, শ্বশুর শাশুড়িকে সালাম করা, যে মানে বরকত হবে এই ধরনের একটা আকিদা পোষণ করা, এটাও একটা হারামের অন্তর্ভুক্ত, শিরকের অন্তর্ভুক্ত। কোন সম্মান অর্থে আপনি মুরব্বীকে, বাবা মাকে হাতে চুমা দিতে পারেন, কপালে চুমা দিতে পারেন, হ্যাঁ তা তো কোনো সমস্যা নাই, কিন্তু মাথা নত করা, তার কাছে করলে বরকত হবে এই ধরনের আকিদা পোষণ করা, সেরকম অন্তর্ভুক্ত হবে। জাহিলিয়াতে একটা কৃষ্টি কালচার, আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুক। এরপরে আমরা আরেকটি বিষয় আলোচনা করছি, সেটা হলো যে আল্লাহ ছাড়া অন্য নামে জবাই করার প্রসঙ্গে। এটাও আমরা শুধু হেডলাইনটা বলেছিলাম যে আল্লাহ ছাড়া অন্য নামে জবাই করা একটা বড় শিরক। আল্লাহ ছাড়া অন্য কারোর উদ্দেশ্যে কোনো কিছু জবাই করা বড় শিরক। আজ বর্তমানে আমাদের দেশের যে সমস্ত মাজারে বড় বড় উট জবাই হয়, গরু জবাই হয়, ছাগল জবাই হয় মাজারকে কেন্দ্র করে, এটা হবে বড় শিরক। এই শিরকের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না। তো আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লা, সূরা আনামের 162-63 আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন, আমার মরণ, বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, তার কোনো অংশীদার নেই। মানে নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, জবাই সবকিছু হবে আল্লাহ তাআলার উদ্দেশ্যে। কোন ব্যক্তি, কোন মাজার, কোন পীর, কোন 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 জিনিসের কেন্দ্র করে হবে না, একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। এখানে সাবধান, সতর্ক মনে করেছেন যে আল্লাহ ছাড়া অন্য নামে জবাই করা হলো শিরিক, আল্লাহ ছাড়া অন্য নামে জবাই করা এটা হলো শিরিক। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তোমরা তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো এবং তার জন্য কুরবানি করো। এরপরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আলী রাদিয়াল্লাহু আনহু ক্বাল হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আরবাইন কালিমাত, যে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে চারটা কথা বললেন, চারটি এমন চারটি বাক্য শিখিয়ে দিয়েছেন, যে চারটি বাক্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা'ন আল্লাহ মান যাবহা লি গায়রিল্লাহ, আল্লাহ তাআলা লানত ওই ব্যক্তির উপরে যে আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করে। আল্লাহ তাআলা লানত যে গায়রুল্লাহর নামে জবাই করে তার প্রতি আল্লাহর লানত, এক নম্বর গেল। দ্বিতীয় নম্বর হলো তার প্রতি আল্লাহর লানত যে পিতা মাতাকে অভিসম্পদ করে, পিতা মাতাকে লানত দেয় তার উপরে আল্লাহর লানত। তিন নম্বর হলো আর তার প্রতি আল্লাহ লানত যে কোনো বেদাআতিকে আশ্রয় দেয়, কোন বেদাআতিকে আশ্রয় যে ব্যক্তি দিবে, যে বেদাত করছে এই ব্যক্তি না, মানে যে ব্যক্তি বেদাতকে আশ্রয় দিল, বেদাতিকে আশ্রয় দিল, তার উপর আল্লাহ লানত। এখানে যেটা হাদিসের ভাষায় লা'ন আল্লাহ মান আওয়া মুহাদিসান, বেদাতিকে আশ্রয় দিল, বেদাতকে আশ্রয় দিল, সেই ব্যক্তির উপর আল্লাহ লানত। তো বেদাত আমরা এর আলোচনা করে আসছি, বেদাত কোন গালা বলে। এরপরে আল্লাহ তাআলা লানত হলো ওই ব্যক্তির উপরে, লা'ন আল্লাহ মান গায়্যারা মান আল আরদ, ওই ব্যক্তির উপরে আল্লাহ লানত যে জমিনের চিহ্ন পরিবর্তন করে দেয়, যে জমিনের চিহ্ন পরিবর্তন করে দেয়। তাহলে এক নাম্বার যেটা হলো সেটা হলো আল্লাহ লানত যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করবে। আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করা, যেমন মাজারের নামে জবাই করা, পীরের নামে জবাই করা, মূর্তি নামে জবাই করা, কাউরের নামে বলি দেওয়া, এর উপরে আল্লাহ লানত, মুশরিক, শিরক, এর স্থান হলো জাহান্নামে। তাহলে আমরা অনেক জায়গায় দেখছি যে স্বচক্ষে অনেক দেখা যায় যে মানে আমাদের যে একটা মহামারী দেশে, মানে পীরের ওখানে জবাই করলেই মনে হয় যে বরকত, সে অনেক বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, কিন্তু না, এরকম মন মানসিকতা যাদের থাকবে যে মাজারে গেলে সে উদ্ধার হবে, তার বিপদ আরো বেশি আসবে, হ্যাঁ এটাই বাস্তব। তো যে সমস্ত মাজারে যত কিছু দেওয়া হয়, একটা টাকা যদি দেওয়া হয় তাহলে সেটা হবে শিরক, আল্লাহ ছাড়া অন্যের নামে কিছু দেওয়া হলো শিরক। তো এরপরে যেটা বলা হলো সেটা হলো আল্লাহ লানত তার উপরে যারা পিতা মাতাকে অভিসম্পদ করে। অনেক ছেলে সন্তান আছে যে পিতা মাতাকে গালি গালাজ করে, পিতা মাতাকে মানে ঘৃণার চোখে দেখে, অভিশাপ করে, লানত করে, এদের উপরে আল্লাহর লানত, আল্লাহ তালা আমাদের হেফাজত করুক। এরপরে আল্লাহ লানত ওই ব্যক্তির উপরে যারা বেদাতকে আশ্রয় দেয়, বিদাতিকে আশ্রয় দেয়। সুতরাং আমাদের এখান থেকে শিক্ষণীয় হলো এই শব্দটি থেকে যে কোনো বেদাতকে আশ্রয় দেওয়া যাবে না, কোনো বেদাতিকেও আশ্রয় দেওয়া যাবে না। বেদাতি সাল্লাল্লাহু সাল্লাম বলছেন বেদাতি ব্যক্তির ওই পর্যন্ত দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে ওই বেদাতের না ছাড়বে। তাহলে এটা একটা মানে শিরকের পর্যায়ে চলে যায়। এরপরে আল্লাহ লানত ওই ব্যক্তির ওপরে যারা জমির আপনার চিহ্ন অর্থাৎ যেটা আমরা আয়েল বলি এটা পরিবর্তন করে দেয়। অনেক সময় জমি দেখা যায় যে জমি ওই মানে ভাগ করতে গিয়ে মধ্যখানে একটা চিহ্ন দেয়, লাঠি দেয় অথবা কোনো কিছু গেড়ে দেয়। এটাকে কোন এক কৌশলে কোন একটা ভাবে যা প্রতিবেশীর ব্যক্তি এটাকে মানে তার দিক থেকে নিয়ে সরাই দিয়ে তার অন্যদিকে বেশি দিয়ে দেয়, মানে জমিটা দাবিয়ে নেয়। তো এই ব্যক্তির উপর হলো আল্লাহ লানত, এই ব্যক্তির উপর আল্লাহ লানত যে ব্যক্তি অন্যের জমির দাবিয়ে খায়, অন্যের জমির যে চিহ্ন সেটাকে পরিবর্তন করার চেষ্টা করে, পরিবর্তন করে দেয়। তো এরপরে হাদিস যেটা আমরা এর আগে বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তারিক বিন শিহাব থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখালাল জান্নাতা রাজুলুন ফি দুওয়াবিন, এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করলো একটি মাছির কারণে, ওয়াদাখালা নারা রাজুলুন ফি জুবাবিন, আর এক ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো একটি মাছির কারণে। তো সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব, একটা মাছির কারণে একটা মানুষ জান্নাতে যাবে, একটা মাছির কারণে একটা মানুষ জাহান্নামে যাবে, এটা আমরা বুঝলাম না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুই ব্যক্তি অতিক্রম করলো এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে যাদের একটি মূর্তি ছিল বা একটা মাদার ছিল, মূর্তি ছিল। তো তাদের মধ্যে থেকে তারা কাউকে ততক্ষণ পর্যন্ত ছাড়তো না, কারা যে মূর্তির পাশে যারা ছিল বা মাজারে যারা দায়িত্বশীল ছিল, যে ওখান দিয়ে যে যাবে তাকেই কোনো সময় ছাড়তো না যতক্ষণ না মূর্তির জন্য কোনো কিছু পেশ করত, মূর্তির জন্য কোনো কিছু না দিলে ততক্ষণ পর্যন্ত ছাড়তো না। যা আজ আজ আমরা বাস্তবে দেখতেছি যে চট্টগ্রাম সিলেটের রাস্তাতে যাওয়ার পথে মানে মাজার আছে পাশে, এই মাজারে যতক্ষণ আপনি না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার গাড়ি ছাড়ে না, আপনার গাড়ি থেকে টাকা নিবেই তারা। তো এরকম মানে হুবাহু সেই অবস্থাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন যে একটা সম্প্রদায় ছিল, একটা জাতি ছিল, সেই জাতিরা জাহিলিয়াতের যুগ বা বনী ইসরায়েলের যুগে সেই যুগে একটা মাজার ছিল, মূর্তি ছিল, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মাজারের পয়সা কিছু না দিত ততক্ষণ পর্যন্ত কাউকে ছাড়ত না। তো তারা একজনকে বলল, ওই দুজন ব্যক্তি একজনকে বলল যে আমাদের মাজারে কিছু দাও, করিব, ফাকালু লিআহাদিহিমা করিব, আমাদের মাজারে কিছু দিয়ে যাও। তো সে বলল লাইসা ইনদি শাইউন উকাররিব, আমার কাছে এমন কিছু নাই যে আমি তোমাদের এখানে দিব, কিছু তো নাই আমার কাছে। তো তারা বলল যে করিব ওলাও জুবাব, যদি একটা মাছিও হয় তাও আমাদের মাজারে দিয়ে যাও, একটা মাছিও যদি হয় তারপরও আমাদের মাজারে দিয়ে যাও। তো ফাকর রাবা জুবাবান, ওই ব্যক্তি মাছি দিয়ে দিল, ফাখল্লু সাবিলা, তারা তার পথ ছেড়ে দিল, ফাদা খালার না সে জাহান নামে গেল, মানে মাছি দেওয়ার কারণে মাজার দায়িত্ব ছিলেরা তাকে ছেড়ে দিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সে ব্যক্তি জাহান নামে গেল। আর দ্বিতীয় ব্যক্তিকে যখন তারা বলল কল উলিল আখার করিব, আমাদের মাজারে কিছু দাও, সে বলছে যে আমার কাছে এমন কোনো জিনিস নাই যে জিনিস কোন পেশ করবো আল্লাহ ব্যতীত, সে বলল আমি গৌরবময় আল্লাহ ব্যতীত কারো জন্য কোনো কিছু পেশ করতে পারি না, টাকা তো পয়সা দূরের কথা এমনকি মাছিও না। তখন তারা কি করলো, ফাদার আবু আনকা ফাদা খালাল জান্না, তারা তাকে হত্যা করলো আর সে ব্যক্তি জান্নাতে গেল। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝতে পারলাম, একটা মাছির কারণে এক ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, আর একটা মাছির কারণে ব্যক্তি জান্নাতে যাচ্ছে। তো আমরা যারা একবার যদি চিন্তা করি, যারা আমরা রাস্তাতে মাজারে টাকা দিয়ে না হলে অতিক্রম করি না, এটা আবার এই আকিদা পোষণ করি যে টাকা না দিলে হয়তো বিপদ আসবে, তো তাতে কি অবস্থা হবে জানি না, আল্লাহ আলাম, আল্লাহ তাদেরকে হেদায়ত করুক। একটা মাছি আর তাহলে আপনি গরু দিন, ছাগল দিন, কোটি কোটি টাকা দিন মাজারে, কিন্তু মসজিদে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার কৃপণতা হয়, আমাদের কৃপণতা হয়, কিন্তু মাজারে কৃপণতা হয় না। আজকে ধর্মের নামে, ইসলামের নামে যে সমস্ত মাজার চলতেছে, গান বাজনা, ড্যান্স, গাজা, ভেন্সিডের যত কিছু চলতেছে সবকিছু তারা করতেছে এই যে ইসলামকে নিয়ে, ইসলামের নাম দিয়ে। তো এদের মধ্যে আর হিন্দুরা যারা মূর্তি পূজা করে তাদের মধ্যে কোনো পার্থক্য নাই। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাণী যে 73টি দল হবে, 72টি জবে জাহান নামে, একটা জল জান্নাতে। তো 72টি জান্নাতে বা জাহান নামে যে যাবে তারা কারা? তারা নামাজ পড়ে, রোজা করে, কিন্তু আকিদাগত দিক থেকে ভুল তারা। কিন্তু আমাদের দেশে যারা মজার মাজার পূজা, এরা তো এই দলের মধ্যে পড়ে না, মানে এরা এই দলের মধ্যে না, এরা আরো নিকৃষ্ট, এরা হলো আরো নিকৃষ্ট, এরা আরো জঘন্য। যতগুলা মাজার ততগুলো জঘন্য। তো আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার জঘন্যতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। তো আমরা যে দুটি বিষয় থেকে জানতে পারলাম যে কোনো কিছু থেকে বরকত হাসিল করা যাবে না, আর কোনো কিছুর নামে আল্লাহ ছাড়া অন্য কাউর নামে কোনো কিছু দেওয়া যাবে না, নামাজ রোজা হজ জাকাত সবকিছু আল্লাহর উদ্দেশ্যে হতে হবে। এমনকি যদি আপনি হজ করতে আসেন, যদি এরকম মনে থাকে যে আমাকে মানুষ হাজি বলবে, তাহলে আপনার ভিতর শেরেফ ঢেকে গেল, আপনার হজ কবুল হবে না হবে আল্লাহ আলাম। এখানে হজের ভিতরে আপনার কর্ম গোলমাল ঢুকে গেছে যাচ্ছে, এবং হজের ভিতরে আপনার ঘাটতি হয়ে যাচ্ছে। তো সকল ক্ষেত্রেই আল্লাহ তাআলার উদ্দেশ্যেই হবে। যদিও বলা আছে তো যদি তোমাকে হত্যাও করা হয়, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাও আল্লাহ ছাড়া অন্য কারো নামে তুমি মাথা নত করবে না, শেরেকে লিপ্ত হবে না। তো আজকে আমরা শেরেকে ডুবে আছি, আজকে আমরা বিধাতে ডুবে আছি, পাপে ডুবে আছি, বিধায় আজকে আমরা আমাদের দেশ, আমাদের সমাজে গজব আজাব চলা আসতেছে, না আছে কোনো উন্নত, না আছে কোনো ভালো দিক। তো আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার পাপ থেকে, সকল প্রকার গুণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। বিশেষ করে শিরক আর বিদাত, বিদাত হলে এমন একটি জিনিস যে বেদাতিরা আপনার বেদাত তওবা করার সুযোগ হয় না, তারা ভালো মনে করি করে। আজকে এই যে রবিউল আউয়াল নামে যে বেদাত, সে বেদাত জঘন্য বেদাত, জঘন্য বেদাতে আমরা বলবো যে রবিউল আউয়ালের উদ্দেশ্য করে মিলাদুন নবী, যেটা সরকারের কাছে নাকি দাবি জানাইছে যে সরকার সরকারি ভাবে এটাকে পালন করা হোক, মানে এত মূর্খ, এত জাহিল, এত অজ্ঞ, যে অজ্ঞ ছাড়া এই ধরনের, মানে পাগল ছাড়া এই ধরনের কথা বলতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম যে 12 রবিউল আউয়াল, এটা সন্দেহ আছে, মানে ইতিহাসবিদরা বলছেন যে এখানে একতলাপ আছে, মতনৈক্য আছে। তবে শহীদ যেটা আর রাহিকুল মাকতুম রসফিরুর রহমান মুবারক পরে, উনি বলছেন যে দেশ সোমবার সেদিন জন্মগ্রহণ করেছেন, কিন্তু সেই সোমবারের দিনটা ছিল 9 রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল ছিল না। আর অন্য অন্য সালফে সালেহীন আলেমগণও বলছেন 8 রবিউল আউয়াল অথবা 9 রবিউল আউয়াল ছিল সেই দিনটি। কিন্তু আমাদের দেশে যে কোথা থেকে আসলো 12 রবিউল আউয়াল, আর সেই মানে একে তো এটা মিথ্যা, দ্বিতীয়ত হলো এই যে রাসুলের নামে যে মিলাদ তৈরি, এটা একটা জঘন্য বেদাত, এটা একটা জঘন্য বেদাত। এর জন্য অবশ্যই তাকে শাস্তি পেতে হবে, কারণ কোনো সাবা করেনি, কোনো দাবি করেনি, দাবি দাবি করেনি, তোমরা কোথা থেকে পেয়েছো এই ধরনের রাসুলকে অপমান করা? এটা একটা রাসুলকে অপমান করা হচ্ছে, রাসুলকে একটা তাচ্ছিল্য করা হচ্ছে, রাসুলের কোনো সম্মান বৃদ্ধি হয় না, রাসুলের অপমানই করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, এই সামনে 12 রবিউল আউয়াল সম্পর্কে সবাইকে সতর্ক সাবধান করবেন, আর সকল প্রকার শিরক বিদাত থেকে যেন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আল্লাহ তাআলা আমাদের সকল ক্ষমা করুক। এই বলে আজকে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ আল্লাহ আলাম বিশ্বাহ রোজাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। যদি কোনো ভাইয়ের কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে করতে পারি।